ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলের চালক ছাড়া অন্য কাউকে বহন করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃহস্পতিবার।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকে ঘিরে দিল্লি ও আগ্রার আকাশ নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
তাছাড়াও রয়েছে হেরিটেজ ফাউন্ডেশন এশিয়ান স্টাডিজ সেন্টারের সিনিয়র ফেলো লিসা কার্টিসের বাংলাদেশের বর্তমান সংকট নিয়ে মন্তব্য।
Now over the longer term, I think we have to see the opposition and the government sit together.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে যে একটি গোলা পূর্বাঞ্চলের শহর ডনেৎস্কের একটি ট্রলি বাসে আঘাত হানলে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে এবং এজন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দায়ী করছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনুকও সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওই শহরে হামলার জন্য তার কথায় রুশ সন্ত্রাসীদের দায়ী করেন। শহরটি ইউক্রেনের সৈন্য এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন যে তাঁর কথায় উস্কানি দেওয়ার জন্য এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য ইউক্রেনের সৈন্যরাই দায়ী। এরই মধ্যে ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ বলছে যে কয়েক মাস ধরে পরিবহন যোগাযোগের উপর নিয়ন্ত্রণ রাখার লড়াইয়ের পর সৈন্যরা ডনেৎস শহর থেকে সরে এসছে। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরাও সেখানকার এবং বিদ্রোহী অঞ্চলের উত্তরে অবস্থিত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ইসলামিক স্টেট গোষ্ঠীকে পরাস্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক জোটের অগ্রগতি এবং কৌশল নিয়ে আলোচনার জন্য আজ লন্ডনে এক বৈঠকের আয়োজন করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলছেন যে এই আলোচনায় জোটে ২০ জন সদস্য অংশ নিচ্ছেন, যাদের মধ্যে রয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিও এবং ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মন্ত্রীরা ডিসেম্বর মাসের শেষে বৈঠক করেছিলেন যখন তারা একটি ৫ দফা প্রস্তাবের ব্যাপারে সহমত পোষণ করেন। এই ৫ দফার মধ্যে রয়েছে ইরাকি বাহিনী গড়ে তোলা, বিদেশি যোদ্ধাদের সেখানে যাওয়া নিরোধ করা, জঙ্গিদের অর্থায়নের পথ বন্ধ করে দেয়া, তাদের আদর্শের বিপক্ষে সক্রিয় হওয়া এবং মানবিক প্রয়োজনের দিকে নজর রাখা। কর্মকর্তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা জঙ্গিদের গতি রোধ করেছে, এতে হাজার হাজার জঙ্গি যোদ্ধা নিহত হয়েছে এবং তারা এখন আরও আত্মরক্ষামূলক অবস্থানে চলে এসেছে। বাংলাদেশে সহিংসতা এবং নাশকতা রোধে মোটরসাইকেলের সঙ্গী বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে নাশকতা সহায়ক খবর বেসরকারি টেলিভিশনে প্রচার না করার আশ্বাস দিয়েছে বেসরকারি টেলিভিশন মালিক পক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরিস্থিতির দ্রুত মোকাবিলা সম্ভব হবে। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলের চালক ছাড়া অন্য কাউকে বহন করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃহস্পতিবার। কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে নাশকতা চালাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ রাজধানী সহ বিভিন্ন স্থানে যানবাহন এবং সন্দেহ হলে রাজপথে চলাচল দেহ তল্লাশি করছে বলে দেখা গেছে। সন্ত্রাস এবং নাশকতা সহায়ক খবর প্রকাশ করে অধিকতর উত্তেজনা এবং চাঞ্চল্য সৃষ্টি না করার সরকারি অনুরোধের পরিপ্রেক্ষিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকরা সহিংসতা এবং নাশকতা সহায়ক খবর প্রচার না করার আশ্বাস দিয়েছেন। সরকারের সিনিয়র মন্ত্রীদের সাথে টেলিভিশন মালিকদের ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান সরকার বিরোধী আন্দোলন খুব শিগগিরই মোকাবেলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী প্রচার প্রচারণা বন্ধে দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন চলমান সংঘাত সহিংসতায় সকল পক্ষকে সংযম প্রদর্শনের এবং সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দল এর প্রধান জার্ল লাম্বার্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে কোনো ব্যত্যয় ছাড়া সব রাজনৈতিক শক্তিকে সভা সমাবেশ, মতামত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকার সমূহের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিক ধারা এবং উন্নয়নকে আরও বিপদের সম্মুখীন না করার জন্য সরকার এবং বিরোধী দলের মধ্যে সংলাপ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বিবৃতিতে তিন সপ্তাহ ধরে রাজপথে সরকার ও বিরোধী দলের কর্মীরা সংঘাতে জড়িয়ে পড়ার কারণে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে বলে উল্লেখ করেছে। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি গত 16 দিনে আর্থিক খাতে 36,500 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। ঢাকা চেম্বার সভাপতি হোসেন খালেদ সংকট নিরসনে বিবাদমান দুপক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
বিএনপি অভিযোগ করেছে যে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সরকার তাদের কথায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে আওয়ামী লীগ। সকালে শ্রমিক লীগের নেতৃত্বে কয়েক শত নেতাকর্মী খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা ব্যর্থ হয়ে যায়। তবে ঘেরাওকারীদের পক্ষ থেকে 24 জানুয়ারির মধ্যে বিএনপির ঘেরাও কর্মসূচি প্রত্যাহার না করলে খালেদা জিয়ার গ্রেপ্তারের দাবিতে তার পরদিন থেকে গণ অনশনের হুমকি দেওয়া হয়েছে। এদিকে বিক্ষোভ সমাবেশ, সহিংস ঘটনা, ককটেল ও বোমা বিস্ফোরণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় চলাচল করা গাড়ির বহরে বোমা হামলা এবং বিরোধীদের গ্রেফতারের মধ্য দিয়ে বিএনপির ডাকা ঢাকা ও খুলনা বিভাগে 48 ঘন্টা হরতাল ও দেশব্যাপী অব্যাহত অবরোধ কর্মসূচির 16তম দিন অতিবাহিত হয়েছে। দেশব্যাপী অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিএনপি জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকে ঘিরে দিল্লি ও আগ্রার আকাশ নো ফ্লাই জোন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি ও আগ্রার হাইওয়ে দুধারে হোটেল এবং ধাবা বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। পরমাশিস ঘোষ রায়ের বার্তা শুনুন বিস্তারিত।
27 জানুয়ারি প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসূচিতে আগ্রা যাওয়ার সময় যদি খুব বেশি কুয়াশা থাকে, বিমান চলাচলে যদি সমস্যা হয়, তাহলে দিল্লি থেকে আগ্রা সড়ক পথে যাতে প্রেসিডেন্ট বারাক ওবামা যেতে পারেন সেই বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে। সাধারণ যানবাহন টুরিস্টদের তাজমহলে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও জারি হয়েছে। সফরকে ঘিরে 1200 নিরাপত্তারক্ষীর মোতায়েন রেখে নিশ্চিত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে দিল্লি ও আগ্রাকে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। প্রেসিডেন্ট ওবামার 3 দিনের ভারত সফরকালে তিনি 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 25 জানুয়ারি প্রধানমন্ত্রী দেওয়া নৈশভোজেও তিনি হাজির থাকবেন। আগ্রার তাজমহল পরিদর্শন করবেন এবং 27 জানুয়ারি ভারত ও আমেরিকার মধ্যে আস্থাবর্ধক কর্মসূচি নিয়ে সেমিনার ও বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
50 বছরেরও বেশি সময়ের পর যুক্তরাষ্ট্র এবং কিউবা নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে হাভানায় দ্বিতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছে। শীতল যুদ্ধের সময়কার এই দুই বৈরী রাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই আলোচনার শেষ দিনের মূল বিষয়টি হচ্ছে যুক্তরাষ্ট্র ও কিউবার রাজধানীতে এই দুটি দেশের দূতাবাস স্থাপন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপসহকারী মন্ত্রী অ্যালেক্স লি বলেন,
Despite the clear differences that remain between our countries,
মিস্টার লি বলছেন যে দুই দেশের মধ্যে পরিষ্কার মতপার্থক্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও কিউবা আমাদের মধ্যকার পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে পারে এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশ নিতে পারে। বুধবার বৈঠকে এই দুপক্ষ অভিবাসন নিয়ে আলাপ আলোচনা করেন, যার মধ্যে ছিল যেসব কিউবাবাসী আমেরিকার মাটিতে একবার পা ফেলেছে তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি প্রদানের দীর্ঘদিনের আমেরিকার নীতি। হাভানা সরকার বলছে যে এই নীতির কারণে কিউবাবাসী হাঙ্গর অধ্যুষিত 144 কিলোমিটার দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যেতে প্রলুব্ধ বোধ করে। প্রত্যক্ষদর্শীরা বলছে যে হুথি বিদ্রোহীরা প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে অবস্থান করছে। এর একদিন আগে রাজধানী সানায় অচলাবস্থা নিরসনের জন্য দুপক্ষ একটি চুক্তিতে সম্মত হয়। ওই সমঝোতায় বিদ্রোহীদের সরে যেতে এবং ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদির অপহৃত চিফ অব স্টাফকে মুক্তি দিতে আহ্বান জানানো হয়। তিনি আজও বিদ্রোহীদের হাতে বন্দী রয়েছেন। মিস্টার হাদি গতকাল এক বিবৃতি জারি করেন যেখানে হুতিরা যে প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিরোধিতা করেছিল তা তিনি বাতিল করে দেন এবং বলেন যে হুতি এবং দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী হিরাক আন্দোলনের সদস্যদের রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার অধিকার রয়েছে। পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমিত রোগীর সংখ্যা গত সপ্তাহে অনেকটা নেমে আসে এবং এতে এই আশা দেখা দিয়েছে যে এই আঞ্চলিক মহামারীর এখন অবসান ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 18 জানুয়ারি যে সপ্তাহ শেষ হল এর মধ্যে গিনি, লাইবেরিয়া এবং সিয়েরালিওনে নতুন করে 145 জনের ইবোলা আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এর মাত্র 8 জন ছিলেন লাইবেরিয়ার, যেখানে অগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রতি সপ্তাহে এই রোগে আক্রান্তদের সংখ্যা ছিল 300 থেকে 400 জন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়ান স্টাডিজ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিস বাংলাদেশের বর্তমান সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সরকার ও বিরোধী দলকে সংলাপে বসার পরামর্শ দেন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তার সাক্ষাৎকারটি নেন সেলিম হোসেন। আসুন শোনা যাক।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কিভাবে মূল্যায়ন করেন এমন প্রশ্নে লিসা কার্টিস বললেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংঘাত এবং বিরোধী রাজনৈতিক দলের অবরোধ গত বছর নির্বাচনের আগে যেমনটি ঘটেছিল তারই পুনরাবৃত্তি।
Unfortunately, the kind of political violence that we're seeing in Bangladesh, we've seen
মূলত এই অবস্থার জন্য দায়ী গত বছরের ত্রুটিপূর্ণ নির্বাচন যা অনুষ্ঠিত হয় বিরোধী রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া। এখন বিরোধী দল অবরোধ রেখেছে, সহিংস বিক্ষোভ করছে আর সরকার হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের আটক করছেন।
অবিলম্বে বাংলাদেশের বর্তমান সংকট নিরসন করতে না পারলে এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে, এমনকি জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে বলেও মন্তব্য করলেন লিসা কার্টিস।
This is very dangerous. You have a threat that Islamist extremists could try to take advantage.
এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। এর কারণে এখন ইসলামপন্থী জঙ্গিরা বর্তমান অবস্থার সুযোগ নিতে পারে। আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি গত বছর বাংলাদেশকে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করেছিলেন, ফলে আল কায়দার মতো জঙ্গি দল বা অপরাপর ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার একটা সুযোগ নিতে পারে। এটি অত্যন্ত মারাত্মক পরিস্থিতি।
এই সংকট থেকে বের হয়ে আসার উপায় কি এমন প্রশ্নে বিরোধী দলের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার পরামর্শ এবং সরকারের প্রতি গ্রেফতারকৃত সকল বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়ার পরামর্শ দেন তিনি।
Well, first of all, whereas one can understand why the opposition is frustrated,
প্রথমত বুঝতে হবে যে ওই ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে বিরোধী রাজনৈতিক দল অসন্তুষ্ট। তবে সরকারের কাছে তাদের দাবি জানানোর পন্থা হিসেবে বিরোধী দলের এই অবরোধ কর্মসূচি সঠিক নয়। দাবি আদায়ের জন্য তাদেরকে অন্য পথ অবলম্বন করতে হবে আর এই অবস্থা নিরসনের লক্ষ্যে অবিলম্বে বিরোধী দলের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা উচিত। দ্বিতীয়ত, সরকারের উচিত গ্রেফতার করা সকল বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দেওয়া। এর দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকার এবং বিরোধী দলকে সংলাপে বসতে হবে এবং সরকারকে অবশ্যই বিরোধী দলের দাবি স্বীকার করে নিতে হবে।
তিনি সরকারকে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে বিবেচনা করারও পরামর্শ দেন।
Bangladesh has always been an important Muslim democratic country that has had good relations with the US.
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুসলিম গণতান্ত্রিক অংশীদার দেশ, কিন্তু এখন এমন অবস্থা যে ওই দেশটিতে একদলীয় শাসন চলছে এবং আমার মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের কথা বিবেচনা করা উচিত এবং এমন একটা পথ খোঁজা উচিত যেখানে বিরোধী দল তাদের মতামত প্রকাশ করতে পারে। আপনি গণতন্ত্রের নাম দিয়ে একদলীয় শাসন বজায় রাখতে পারেন না।
সংকট নিরসনের তিনি বন্ধুপ্রতিম বিদেশি কূটনীতিকদের সঙ্গে পরামর্শ করা যেতে পারে বলে মন্তব্য করেন।
US has a strong economic and trade relationship with Bangladesh, other countries like Japan as well. So I think
আমি মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভালো একটা অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সম্পর্ক রয়েছে জাপানের সঙ্গে এবং অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে। তারা কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মতামত বিবেচনার পরামর্শ দিতে পারেন।
তবে লিসা কার্টিস মনে করেন, চীন এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সংকট নিরসনে তেমন সহযোগিতা পাওয়া নাও যেতে পারে।
Unfortunately, I don't think we will see much help coming from either China or India in this situation. The Indians believe that Sheikh Hasina is supportive of their interest in
দুর্ভাগ্যজনক আমার ধারণা চীন এবং ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে তেমন সহযোগিতা আসবে না। ভারত বিশ্বাস করে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষার জন্য ভালো একটা সহযোগী, ফলে বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে ভারত শেখ হাসিনাকে চাপ দেবে তা মনে হয় না। আর তাই বর্তমান অবস্থান নিরসনের চেষ্টা করার জন্য যুক্তরাষ্ট্র, জাপান এবং কিছু ইউরোপিয়ান দেশ তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে বলে আমি মনে করি।
ভারতে সামগ্রিকের চেয়ে মুসলমান জনসংখ্যার হার বাড়ছে। 2001 থেকে 2011 সাল পর্যন্ত 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার গড় হার 18%, আর এই একই সময়ে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার 24%। গৌতম গুপ্ত জানাচ্ছেন বিস্তারিত।
সামগ্রিক ভারতীয় জনসংখ্যার 14.2% হল মুসলিম জনসংখ্যা। 2001 সালে মোট জনসংখ্যার 13.4% ছিলেন মুসলিমরা, প্রায় 1% বেড়ে গিয়েছে। বড় পরিবর্তন হল আগের দশকে মুসলিম জনসংখ্যা 29% হারে বেড়েছিল, 2001 থেকে 2011 মধ্যে বেড়েছে 24%। পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার অন্যান্য প্রায় সমস্ত রাজ্যের চেয়েই বেশি। 2001 সালে পশ্চিমবঙ্গের মুসলিমরা ছিলেন জনসংখ্যার 25.2%, 2011 সালে তা বেড়ে 27% হয়েছে। অসমে মুসলিম জনসংখ্যা 2001-এর 31% থেকে 2011-এ বেড়ে হয় 34%। জম্মু কাশ্মীর রাজ্যে মুসলিমরা জনসংখ্যার 68%, সমস্ত ভারতীয় রাজ্যগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি। গত দশকে সামান্য হলেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে একমাত্র মণিপুর রাজ্যে। জনগণনার এইসব তথ্য তৈরি হয়ে গিয়েছিল এক বছর আগেই, কিন্তু মনমোহন সিং সরকার এই তথ্যগুলি প্রকাশ্যে আনতে দেয়নি। এখনকার মোদী সরকার সেই বাধা তুলে নিয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। দীর্ঘকাল ধরে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েও মানুষ তা উপলব্ধি করতে পারে না। গবেষকরা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে বলেছেন যে এটা যকৃৎ বা লিভার ক্যান্সারের কারণ হতে পারে। এ নিয়ে কেইটি ওয়েভারের প্রতিবেদন শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
আমরা শ্রোতাদের কাছ থেকে অনেক চিঠি পাই এবং তারা অনেকেই হেপাটাইটিস বি নিয়ে জানতে চান। আজকের বিজ্ঞান পর্বে আমরা তা নিয়ে আলোচনা করব। হেপাটাইটিস হল একদল সংক্রমিত ভাইরাস যা যকৃৎকে আক্রমণ করে। এদেরকে এ, বি, সি ইত্যাদি নামে অভিহিত করা হয়। আনুমানিক 200 কোটি লোক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, আর এদের মধ্যে সবচেয়ে বেশি চীন এবং এশিয়ার অন্যান্য কিছু অঞ্চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ছোটবেলাতেই এর সংক্রমণ শুরু হয়। হেপাটাইটিস বি সংক্রমিত রক্ত অথবা শরীরের অন্যান্য তরল পদার্থের মাধ্যমে ছড়ায়। গর্ভবতী মার সংক্রমণের ফলে জন্মের সময় শিশু হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হতে পারে। নিরাপদ নয় এরকম কোনো ইঞ্জেকশন বা যৌন সংস্পর্শের মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেছেন, শরীরের বাইরে অন্তত 1 সপ্তাহ এই জীবাণু বেঁচে থাকতে পারে। হেপাটাইটিস বি 2 ধরনের হয়, অ্যাকিউট বা সংকটজনক আর ক্রনিক বা দীর্ঘকাল স্থায়ী। অ্যাকিউট ভাইরাস কয়েক সপ্তাহ থাকলেও পুরোপুরি সেরে উঠতে কয়েক মাস লেগে যেতে পারে। আর ক্রনিক ভাইরাসের ফলে লিভার সিরোসিস বা যকৃতে ক্ষত হওয়া বা মৃত্যু পর্যন্ত হতে পারে। লিভার বা যকৃতের সংক্রমণ নিয়ে মানুষ বছরের পর বছর বেঁচে থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তারা যে আক্রান্ত সেটাও তারা উপলব্ধি করতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে এই ক্রনিক হেপাটাইটিস বি শিশুবেলাতেই বিস্তার লাভ করে। আমেরিকার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিশেষজ্ঞরা এশিয়ান আমেরিকান রোগীদের হেপাটাইটিস বি পরীক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশনের ডক্টর জন ওয়ার্ড বলেছেন, বেশিরভাগ এশিয়ান উত্তরাধিকারীদের, অর্থাৎ যাদের বাবা মা ওই সমস্ত দেশে জন্মগ্রহণ করেছেন, তাদের সবাইকে ক্রনিক এই ভাইরাসের জন্য পরীক্ষা করা উচিত। গত 30 বছর ধরে হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক পাওয়া যায়। আমেরিকান গবেষকরা এই প্রতিষেধক আবিষ্কার করেছেন আর ডক্টর ব্রজ ব্লুমবার্গ এই ভাইরাসের নামকরণ করেছেন। তিনি বলেছেন এই ভাইরাস যকৃত বা লিভার ক্যান্সার সৃষ্টি করতে পারে। তিনি আর ফিলাডেলফিয়ার ফক্স চেস ক্যান্সার সেন্টারের গবেষক আরভিং মিলম্যান মিলে 1969 সালে এর প্রতিষেধক আবিষ্কার করেন। কিন্তু ডক্টর ব্লুমবার্গ বলছেন, গবেষণায় সফল হবার পরেও বাজারজাত করার জন্য ওষুধ কোম্পানি খুঁজে পেতে তাদের একটু সময় লেগেছিল। তিনি আরও বলেন, যখন তিনি সুরিনামে ছোঁয়াচে রোগের জন্য হাতে কলমে শিক্ষা নিচ্ছিলেন, তখনই প্রথম তিনি এই ভাইরাসের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। আমেরিকার বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা মাত্রাতিরিক্ত মদ্যপান করে থাকে, যা এক বিরাট সমস্যা। একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মদ্যপানের ফলে মস্তিষ্কের ক্ষতি হয়। এ সম্পর্কে ডায়মন্ড রিসার্চের বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
Young adults at a bar in Washington, D.C. show no hesitation when asked about their alcohol use.
I've been drinking since I was 18.
I drank about 10 drinks.
Washington, D.C. bare ba moddopaner restoray kichu torun torunider jiggesha korlam tader moddopaner obhyes somporke. Kono rokom didha charai tara janalen, ami 18 bochor theke moddopan korchi. Ami bolbo ei pray 10 drink khai. আরেকজন বললেন, খারাপ ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে পুরো একটা ভদকার বোতল তুলে আরেকজন মাতালের মাথায় বাড়ি মারা। ছাত্রছাত্রীরা এরকমই। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের রিপোর্টে বলা হয়েছে যে 42% আমেরিকানরা বন্ধু বান্ধবদের নিয়ে মদ্যপান করে। টিম ম্যাকুয়েনি সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে পিএইচডি কার্যক্রমের ছাত্র। টিম ম্যাকুয়েনি জানালেন যে 18 থেকে 25 এই বয়সীরা একাধারে টপা টপ মদ্যপান করে। একটি মেয়ে 4টি এবং একটি ছেলে 5টি বা তারও বেশি ড্রিঙ্ক করে, তবে এই বয়সটাতেই কিন্তু মস্তিষ্কের গঠনের কাজে চলতে থাকে। ম্যাকুয়েনি এবং তার উপদেষ্টা সহকারী অধ্যাপক ক্রিস্টা লেসডেল মেদিনা খুব কাছে থেকে এই বাড়ন্ত বয়সের মস্তিষ্কের গঠন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন মদ্যপানের কারণে এর কতটা ক্ষতি হচ্ছে। মেদিনা জানালেন, আমরা মস্তিষ্কের ভেতরের প্রাচীরের খুব সূক্ষ্ম চিত্রগুলো পরীক্ষা করছি যে মাত্রাতিরিক্ত মদ্যপানে এর প্রাচীরের ঘনত্বের কতটা পরিবর্তন হচ্ছে। এটা মূলত পরিমাপ করা হচ্ছে তাদের মস্তিষ্কের ঘনত্ব কতটা। মেদিনা এবং ম্যাকুয়েনি আবিষ্কার করেছেন যে কম বয়সে মাত্রাতিরিক্ত মদ্যপান প্রিফ্রন্টাল কর্টেক্স বা মস্তিষ্কের যে অংশ দীর্ঘ এবং জটিল সব চিন্তাভাবনার কাজ করে সেই অংশ ক্ষয় হতে থাকে। দেখা গেছে যে 4 ছাত্রের অন্তত একজন মদ্যপানের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে। দেশব্যাপী এক গবেষণায় দেখা গিয়েছে যে 2001 সালে 6 লক্ষ ছাত্রছাত্রী মদ্যপানের কারণে অসুস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চত্বরে পা রাখার আগেই, অর্থাৎ ভর্তির সঙ্গে সঙ্গে নতুন ছাত্রীদের মদ্যপানের ফলে যে জীবনের ঝুঁকি বাড়ছে তা বিশদভাবে জানানো হচ্ছে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে রয়েছে মিতালির আসর। আজ আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন আহসানুল হক।
ধন্যবাদ। আজকে চিঠিপত্রের আসরে প্রথমেই রয়েছে ভারতের উড়িষ্যা রাজ্য থেকে প্রসেনজিৎ পাত্রের সাথে কথোপকথন। তিনি এখন আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন। প্রসেনজিৎ পাত্র, আপনি আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন?
আপনাদের অনুষ্ঠান বিশ্ব সংবাদ, মিতালি, ওয়াশিংটন, যুব সংবাদ, বিজ্ঞানের খবর, এই সমস্ত অনুষ্ঠানগুলি আমাকে খুব আকৃষ্ট করে এবং ভীষণ ভালো লাগে। এবং অনুষ্ঠান থেকে নিয়মিত আমি বিভিন্ন রকম প্রতিবেদন সহ তথ্য শুনে খুব উপকৃত হই এবং ভালো লাগে। আর আজ যুব সংবাদে মাদক বিষয়ে যে আলোচনাটি করলেন, এটি শুনে আমার খুবই ভালো লাগলো এবং অনেকে আশা করি উপকৃত হবেন।
আপনি আমাদের অনুষ্ঠান কতদিন ধরে শুনছেন?
অনুষ্ঠান আপনার 2005 সাল থেকে আমি শুনে আসছি, তবে বিগত এই শর্ট ওয়েভ থেকে অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে করে দেওয়ার পর থেকে অনুষ্ঠানের শ্রবণ মন কিছুটা খারাপ হওয়ার ফলে ওই মাঝে মাঝে শুনতে পাই, নিয়মিত শুনতে একটু অসুবিধা হয় আর কি।
আচ্ছা, আপনি 2004 সাল থেকে আমাদের অনুষ্ঠান শুনেন?
2004 সাল থেকে আমি শুনে আসছি।
আপনি ইন্টারনেটেও তো আমাদের অনুষ্ঠান শুনতে পারেন, এখন যেহেতু শর্ট ওয়েভে শোনা যাচ্ছে না, ইন্টারনেটে কি আমাদের অনুষ্ঠান, আপনার কি ইন্টারনেট আছে?
না, ইন্টারনেটের সুবিধা আমার এই মুহূর্তে নেই।
আচ্ছা, ইন্টারনেটে কিন্তু আমাদের অনুষ্ঠান শোনা যায় এবং আমাদের একটা ফেসবুক ফ্যান পেজ আছে যেখানে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রতিবেদনের লিংক দেয়া থাকে, আপনি সেসব লিংকগুলো গিয়ে শুনতে পারেন আলাদাভাবে। পুরো অনুষ্ঠান যদি নাও শুনতে চান, আপনার পছন্দ মতো যে কোনো প্রতিবেদন আপনি শুনতে পারেন। তো প্রসেনজিৎ পাত্র, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আশা করছি আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনবেন এবং ভবিষ্যতে আপনার সাথে আবার কথা হবে।
অনুষ্ঠান শোনার প্রতিষ্ঠান চালিয়ে যাবো বলছি, আর ভয়েস অফ ওয়াশিংটনের সমস্ত আপনাদের ধন্যবাদ জানাই এবং শ্রোতাদের নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাই।
অনেক ধন্যবাদ প্রসেনজিৎ পাত্র, এই ছিল আজকে চিঠিপত্রের আসর।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে যে একটি গোলা পূর্বাঞ্চলে শহর ডনেস্কের একটি ট্রলি বাসে আঘাত হানলে অন্তত 13 জন প্রাণ হারিয়েছে এবং এই জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দায়ী করেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনকো সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওই শহরে হামলার জন্য তাঁর কথায় রুশ সন্ত্রাসীদের দায়ী করেন। শহরটি ইউক্রেনের সৈন্য এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন যে তাঁর কথায় উস্কানি দেওয়ার জন্য এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য ইউক্রেনের সৈন্যরাই দায়ী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ইসলামিক স্টেট গোষ্ঠীকে পরাস্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক জোটের অগ্রগতি ও কৌশল নিয়ে আলোচনার জন্য আজ লন্ডনে এক বৈঠকের আয়োজন করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলছেন যে এই আলোচনার জোটে 20 জন সদস্য অংশ নিচ্ছেন, যাদের মধ্যে রয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিও এবং ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মন্ত্রীরা ডিসেম্বর মাসের শেষ বৈঠক করেছিলেন যখন তারা একটি 5 দফা প্রস্তাবের ব্যাপারে সহমত পোষণ করেন। প্রত্যক্ষদর্শীরা বলছে যে হুথি বিদ্রোহীরা প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে অবস্থান করছে। এর একদিন আগে রাজধানী সানায় অচলাবস্থা নিরসনের জন্য দুপক্ষ একটি চুক্তিতে সম্মত হয়। মিস্টার হাদি গতকাল এক বিবৃতি জারি করেন যেখানে হুতিরা যে প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিরোধিতা করেছিল তা তিনি বাতিল করে দেন এবং বলেন যে হুতি এবং দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী হিরাক আন্দোলনের সদস্যদের রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার অধিকার রয়েছে। 50 বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র এবং কিউবা নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে হাভানায় দ্বিতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছে। শীতল যুদ্ধের সময়কার এই দুই বৈরী রাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই আলোচনার শেষ দিনের মূল বিষয়টি হচ্ছে যুক্তরাষ্ট্র ও কিউবার রাজধানীতে এ দুটি দেশের দূতাবাস স্থাপন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপসহকারী মন্ত্রী অ্যালেক্স লি বলছেন যে দুদেশের মধ্যে পরিষ্কার মতপার্থক্য থাকার সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার পরস্পর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে পারে এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশ নিতে পারে। পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমিত রোগীর সংখ্যা গত সপ্তাহে অনেকটা নেমে এসেছে এবং এতে এই আশা দেখা দিয়েছে যে এই আঞ্চলিক মহামারীর এখন অবসান ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 8ই জানুয়ারি যে সপ্তাহ শেষ হল এর মধ্যে গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে নতুন করে 145 জনের ইবোলা আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে মাত্র 8 জন ছিলেন লাইবেরিয়ার, যেখানে অগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রতি সপ্তাহে এই রোগে আক্রান্তদের সংখ্যা ছিল 300 থেকে 400 জন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন গ্লেন ভ্যান ক্যালেও। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.